বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 13 জুলাই, 29 আষাঢ় এবং ফার্সি 22 থির। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ করুন এই ঠিকানায় partstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে www.facebook.com/irib বাংলা। ইউটিউবে শোনার ঠিকানা www.youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদভাসের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইসরায়েলের কাণ্ডজ্ঞানহীন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে ইরানের পাল্টা জবাব দেওয়ার হুমকি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভৌগোলিক অখণ্ডতা বিনষ্টের সামান্যতম পদক্ষেপের জবাব হবে ভয়াবহ, ইরানি প্রেসিডেন্ট রাইসির কড়া হুঁশিয়ারি। আমেরিকা ও তার মিত্ররা রাশিয়ার সঙ্গে যুদ্ধের দ্বার প্রান্তে, বলছে মস্কো। পরমাণু যুদ্ধের সতর্কতা জানালেন জাখারোভা। শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে, আশ্রয় নিয়েছেন মালদ্বীপে। এবং আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জিএন লুইসের সঙ্গে বিএনপির বৈঠক। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইরান কখনোই ন্যায়সঙ্গত ও যৌক্তিক অবস্থান থেকে সরে আসবে না এবং ইরানের বিরুদ্ধে শক্তির ভাষা প্রয়োগের অধিকার বিশ্বের কারণেই। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে এই কথা বলেন। রাইসি আরও বলেন, মার্কিন সরকার বলছে ইরানকে পরমাণু সমঝোতায় ফিরে যেতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান কখনোই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়নি, ফলে তাদের এই আহ্বান অর্থহীন। আমেরিকাই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং তারা চুক্তি লঙ্ঘন করেছে। পশ্চিম এশিয়ায় মার্কিন নেতাদের সফর প্রসঙ্গে তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি কোনো কোনো দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়াই যদি হয় এসব সফরের উদ্দেশ্য, তাহলে বলব এসব চেষ্টা প্রচেষ্টা ইহুদিবাদীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট মার্কিন নেতাদেরকে উদ্দেশ্য করে বলেন, পশ্চিম এশিয়ায় আপনাদের আচরণ, কর্মকাণ্ড এবং সফরের প্রভাব যদি বুঝতে চান, তাহলে এই অঞ্চলের জনগণের বক্তব্য ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। ইহুদিবাদ এবং তাদের অপরাজ্যজ্ঞের বিষয়ে জনগণের ঘৃণা বেড়েছে। রাশিয়াকে শত শত ড্রোন সরবরাহের মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইতালির বহুল প্রচারিত লা রিপাবলিকা পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ প্রসঙ্গে বলেছেন,
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ইরান চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইউক্রেনে সংঘাত বাড়িয়ে দিতে পারে এমন যে কোনো পদক্ষেপ গ্রহণ থেকে তেহরান বিরত রয়েছে। আমির আবদুল্লাহিয়ান আরও বলেছেন, ইউক্রেন যুদ্ধে জড়িত কোনো পক্ষকেই ইরান সহযোগিতা করছে না, কারণ ইরান বিশ্বাস করে এই যুদ্ধের অবসান হতেই হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ইরানি ড্রোন সংক্রান্ত এক দাবির প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। সোমবার জ্যাক সুলিভান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেছেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে রাশিয়াকে খুব দ্রুত সময়ের মধ্যে অস্ত্র পরিবহনে সক্ষম ড্রোন সহ কয়েকশো ড্রোন সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ইরান। মার্কিন দাবির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমেরিকা সহ অনেক পশ্চিমা দেশই অস্ত্র তৈরি করছে তা অন্যত্র সরবরাহ করার জন্য, অন্যদের কাছে বিক্রি করার জন্য, কিন্তু ইরান আঞ্চলিক উত্তেজনা প্রশমনের জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়া বলেছে, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা মস্কোর সঙ্গে উন্মুক্ত সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে রয়েছে। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার যখন প্রচণ্ড উত্তেজনা চলছে, তখন মস্কোর পক্ষ থেকে এই মন্তব্য করা হল। গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই ধরনের কোনোরকম যুদ্ধ দেখা দিলে তাতে পরমাণু সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তিনি বলেন, ইউক্রেন সংকটে আমেরিকা ও তার মিত্ররা উস্কানি দিয়ে রাশিয়ার সঙ্গে সংঘাত বাঁধিয়ে দিয়ে তারা বিপজ্জনকভাবে উন্মুক্ত যুদ্ধের একেবারে প্রান্তসীমায় অবস্থান করছে, যার অর্থ হচ্ছে পরমাণু শক্তিধর দুপক্ষের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা। জাখারোভা বলেন, কোনোরকম যুদ্ধ বাঁধলে তা পরমাণু যুদ্ধে রূপ নেবে। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও রাশিয়ার পরমাণু শক্তিকে হুমকি বলে যে মন্তব্য করেছেন সে সম্পর্কেও কথা বলেন মারিয়া জাখারোভা। তিনি কিশিদার বক্তব্যের সমালোচনা করে বলেন, পরমাণু ইস্যুতে রাশিয়ার বক্তব্যকে বিকৃত করা এবং রাশিয়াকে পরমাণু হুমকি হিসেবে তুলে ধরা গ্রহণযোগ্য নয়। জাপানি প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তার বলার ধরন হতবাক করার মতো বিষয়ে। অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। গতকাল একটি সামরিক বিমানে করে তিনি মালদ্বীপ পৌঁছান। গতকালই তার পদত্যাগের কথা ছিল। সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি একটি সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে যান। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, 73 বছর বয়সী গোটাবায়ার সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং এক দেহরক্ষী। মোট 4 যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তনভ 32 মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা করে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যনগরী দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন গোটাবায়া, তবে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের বাধার মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর সমুদ্রপথে দেশ ছাড়ার চেষ্টাও করেন তিনি। শুধু গোটাবায়া নয়, মঙ্গলবার বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তার ভাই এবং দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেকেও। তিনিও আরব আমিরাত যাওয়ার চেষ্টা করেছিলেন। দুবাইয়ের উদ্দেশ্যে একটি ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরের কর্মীরা তাকে বাধা দেন, যে কারণে তিনিও দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেননি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জাতিসংঘের বাংলাদেশ অফিসের আবাসিক সমন্বয়ক জিএন লুইস সহ একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘের বাংলাদেশ অফিসের আবাসিক সমন্বয়ক জিএন লুইস সহ তার প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এরপর আজ বুধবার একই স্থানে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত চার্লস ওয়াইলির সঙ্গে। দুটি বৈঠকেই উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে গেলেও বিএনপি নেতারা বলেছেন, কূটনীতিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নানা বিষয়ে কথা বলেছেন তারা। বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, 2014 ও 2018 সালের নির্বাচনের আগে ও পরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূতদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিল বিএনপি। এদিকে গত দুদিনে বিদেশিদের সঙ্গে দুদফা বৈঠকের ঘটনাকে তীর্যকভাবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতাদের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ বিষয়ে বিএনপির কঠোর সমালোচনা করে বলেছেন, বিদেশিদের কাছে আভ্যন্তরীণ বিষয় জানিয়ে তারা দেশকে ছোট করেছে। হাসান মাহমুদ আরো বলেন, এদেশে কোনো বিদেশি রাষ্ট্রদূত কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসানোর অধিকার রাখে না, আর আমাদের আভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গলানো সমীচীন নয়। তারা নাক গলাতে না চাইলেও আমরা দেখি বিএনপি তাদের নাকটা নিয়ে ওদের কাছে যায়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। রাজশাহীর গোদাগাড়ির রাজাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেনকে আহ্বায়ক করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা জানার পরই আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মশিউর রহমান এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে যত দ্রুত সম্ভব সরেজমিন গিয়ে ঘটনা সবিস্তর জেনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেন তিনি। গত 7 জুলাই রাতে রাজশাহীর নিউ মার্কেট সংলগ্ন থিম প্লাজার চেম্বারে সেলিম রেজাকে ব্যাপক মারধর করেন রাজশাহী এক আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তবে অভিযোগ অস্বীকার করে আসছেন সংসদ সদস্য। ভারতের কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার মামলা নিয়ে আগামী সপ্তাহে শুনানি হবে সুপ্রিম কোর্টে। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ মামলায় আগামী সপ্তাহে শুনানি হবে সুপ্রিম কোর্টে। আবেদনকারীদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ ছাত্রীদের শিক্ষার ক্ষতির কথা উল্লেখ করে আদালতে দ্রুত শুনানির আবেদন করেছিলেন। আজ বুধবার বিচারপতি এন ভি রমনা এবং কৃষ্ণা মুরারির একটি বেঞ্চ আইনজীবীর সাফাইকে আমল দিয়ে বলেন, আবেদনটি 15 মার্চ দায়ের করা হয়েছিল, যা দীর্ঘ সময় হয়ে গেছে। এ বিষয়ে এখনও কোনো শুনানি হয়নি, সেজন্য আগামী সপ্তাহে শুনানি হবে। চলতি বছরের মার্চ মাসে কর্ণাটক স্কুল কলেজে হিজাব পরার বিষয়ে হাইকোর্ট তার রায় দেয়। আদালত হিজাবের সমর্থনে মুসলিম মেয়েদের সহ অন্যান্য লোকেদের করা 4টি আবেদনের সবকটি খারিজ করে দিয়েছিল এবং এরপরে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন। গত মার্চে কর্ণাটক হাইকোর্ট হিজাব ইস্যুতে চলমান আন্দোলন প্রসঙ্গে বলেছিল, হিজাব ইসলামের বাধ্যতামূলক অংশ নয় এবং শিক্ষার্থীরা স্কুল বা কলেজে নির্ধারিত ইউনিফর্ম পরতে অস্বীকার করতে পারে না। গত 15 মার্চ হাইকোর্ট হিজাবের সমর্থনে মুসলিম ছাত্রীরা সহ অন্যান্য ব্যক্তিদের করা 4টি আবেদন খারিজ করে দিয়েছিল। গত জানুয়ারিতে হিন্দুত্ববাদী বিজেপি শাসিত কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়। কর্ণাটকের উডুপিতে হিজাব পরার জন্য 6 মুসলিম ছাত্রীকে কলেজের ক্লাসরুমে বসতে বাধা দেওয়া হয়েছিল। নতুন ইউনিফর্ম নীতিকে কারণ হিসেবে উল্লেখ করেছিল কলেজ ম্যানেজমেন্ট। এরপর ওই মুসলিম মেয়েরা কর্ণাটক হাইকোর্টে পিটিশন দায়ের করেন। মুসলিম ছাত্রীরা বলেন, হিজাব পরার অনুমতি না দেওয়া সংবিধানের 14 এবং 25 অনুচ্ছেদের অধীনে তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন। বিষয়টি নিয়ে সে সময় দেশ জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল। আন্দোলনরত মুসলিম ছাত্রীরা হিজাবপুরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার দাবিতে অনড় রয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পদস্থ কর্মকর্তা বলেছেন, গাজাবাসীরা মনে করে বাইডেনের সফরে তাদের কোনো লাভ হবে না, সুতরাং তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র উপায় প্রতিরোধ। আজ সৌদি আরবের আমন্ত্রণে জো বাইডেনের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে কয়েকটি আরব দেশের কর্মকর্তা যোগ দেন। সৌদি আরবের পর বাইডেন ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তা সহ ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদ আব্বাসের সঙ্গেও দেখা করার কথা রয়েছে। আল মনিটর বার্তা সংস্থা জানিয়েছে, হামাসের পদস্থ কর্মকর্তা ইয়াহিয়া মুসা বলেছেন, বাইডেন ফিলিস্তিনিদের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে না। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বিক্রি থেকে রাশিয়ার আয় বেড়েই চলেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ আজ তাদের মাসিক তেল বাজার সম্পর্কে দেয়া প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। আইইএ বলছে, জুন মাসে রাশিয়া তেল বিক্রি থেকে $2,000 কোটি আয় করেছে। আন্তর্জাতিক সংস্থাটি রাশিয়ার এমন বাড়তি আয়ের কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিকে উল্লেখ করেছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো বোকামিপূর্ণ পদক্ষেপের উপযুক্ত জবাব দেয়া হবে। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জবাবে তিনি ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো বোকামিপূর্ণ পদক্ষেপের সমুচিত এবং অনুতপ্ত হবার মতো জবাব দেয়া হবে। নাসের কানআনি চফি আজ এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। দেশি বিদেশি সাংবাদিকদের ওই সম্মেলনে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জবাবে তিনি ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কানানি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্য তিক্ত কৌতুক ছাড়া আর কিছু নয়। যে অবৈধ ও দখলদার দেশটি আন্তর্জাতিক কোনো নিয়মকানুনের পরোয়া করে না, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি, বিশ্বের সকল নিয়মকানুন উপেক্ষা করে বিভিন্ন দেশে হামলা করার কালো ইতিহাস যার উজ্জ্বল, সেই দেশ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে মতামত দিচ্ছে। ইরানের এই কূটনীতিক বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পরিপূর্ণভাবে স্বচ্ছ, আইনসঙ্গত এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। যাদের পরমাণু অস্ত্রের গুদাম রয়েছে এবং যারা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির সদস্য নয়, তাদের মুখে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। জনাব কানআন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি দাবি করেছেন, ইরানের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বৃদ্ধির কারণে মার্কিন বাহিনীর উপর ইরান সমর্থিত হামলার পরিমাণ বিগত 2 বছরের তুলনায় কমেছে। বাইডেনের এই মন্তব্যে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, মার্কিন কর্মকর্তারা এ ধরনের উদ্ভট কথাবার্তা প্রচার করে কিংবা মিডিয়ায় উপস্থাপন করে প্রকৃতপক্ষে পশ্চিম এশিয়ায় তাদের ভূমিধস ব্যর্থতা ও পরাজয়কে আড়াল করতে চায়। কিন্তু তাদের জানা উচিত, এই অঞ্চলের জনগণ মার্কিন হস্তক্ষেপকামী কর্মকাণ্ড সম্পর্কে পুরোপুরি সচেতন। তারা ভালো করেই জানে, আমেরিকার আওড়ানো ফাঁকা বুলির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরাক এবং আফগানিস্তান সহ এই অঞ্চলের কোনো দেশেই আমেরিকার অবৈধ উপস্থিতি স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে আসেনি। তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির স্বার্থে ইরান ও আফগানিস্তানের সীমান্ত নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের সীমান্তরক্ষী বাহিনী ও তালেবানদের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে যৌথ বৈঠক আয়োজনের উপর গুরুত্বারোপ করেন জনাব কানআনি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা আর ডেঙ্গুর প্রকোপ সমান তালে চলছে, এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
দেশে করোনা আর ডেঙ্গুর প্রকোপ সমান তালে চলছে। কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা কম হলেও সংক্রমণের হার বেশি, তবে জ্বর, ঠান্ডা, কাশি পিছু ছাড়ছে না। করোনা, ডেঙ্গু এবং মৌসুমি জ্বরের লক্ষণ কাছাকাছি হওয়ায় অনেকেই দ্বিধার মধ্যে থাকেন, আসলে তারা কী ধরনের রোগে ভুগছেন। জ্বরে আক্রান্ত রোগীর শরীরের তাপমাত্রা 102 থেকে 104 ফারেনহাইট পর্যন্ত উঠে যাচ্ছে। তার সঙ্গে মাথা ব্যথা, গলা ব্যথা ও কাশি। জ্বরের কারণে অনেকেরই মুখের রুচি চলে যাচ্ছে এবং তা স্বাভাবিক হতে অনেক দিন সময় লাগছে। এ অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞগণ আশঙ্কা করছেন, এবারের ঈদ যাত্রায় ব্যাপক হারে মানুষের মেলামেশা এবং মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা পরিস্থিতিকে আরও নাজুক করে দিতে পারে।
ঈদের সময় অনেক অসংখ্য লোকজন গিয়েছেন আসছেন, কিন্তু লঞ্চ, স্টিমার, ট্রেন, বাস কোনোখানে স্বাস্থ্যবিধি মানা কিংবা মাস্ক পরা এগুলোর খুব একটা দেখা যায়নি। একটা শঙ্কা রয়ে গেছে যে এটার একটা প্রকোপ বৃদ্ধির পাশাপাশি এখন আমাদের ইনফ্লুয়েঞ্জা সিজন চলছে এবং সম্ভবত অসংখ্য লোক ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হচ্ছে। দুটো মিলিয়ে আমরা একটা আসলে অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে পার করছি।
এ প্রসঙ্গে প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী বলেছেন, চার ধরনের জ্বরে মানুষকে বেশি ভোগাচ্ছে বর্তমানে। প্রথমটি করোনা, দ্বিতীয়টি ডেঙ্গু, তৃতীয় মৌসুমি জ্বর এবং চতুর্থ হচ্ছে শ্বাসতন্ত্রীয় ইনফেকশন। এই চারটি আমরা এখন বেশি দেখতে পাচ্ছি। এর মধ্যে করোনার তীব্রতা কম, যদিও দীর্ঘমেয়াদী কোনো রোগ শরীরে না থাকে অথবা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটে না থাকে। আবার ডেঙ্গুর কারণে অনেকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। ওদিকে বন্যা কবলিত এলাকায় পানিবাহিত রোগ, বিশেষ করে টাইফয়েড, পেটের অসুখও হচ্ছে, যার কারণে ঘরে ঘরে জ্বর দেখা দিচ্ছে। তবে যেটাই হোক, আমাদের করোনা প্রতিরোধী ব্যবস্থা যেটা আছে সেটা মানতে হবে। একই সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানোর জন্য মশা মারার একটা সমন্বিত যৌথ কর্মসূচি নেওয়া উচিত। আর বন্যা কবলিত অঞ্চলে সুপেয় নিরাপদ খাবার পানির ব্যবস্থা করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। ইতোমধ্যে রাজধানী সহ সারা দেশে একদিনে ডেঙ্গুতে নতুন করে 51 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় 39 জন এবং ঢাকার বাইরে 12 জন শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ঢাকার 47টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 126 জন, আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রয়েছেন 43 জন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা পাঠক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা ধারাবাহিকভাবে নিরাময় অযোগ্য বা দুরারোগ্য ব্যাধিতে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে আলোচনা করছিলাম। তিনটি পর্ব এরই মধ্যে প্রচার হয়েছে, আজ চতুর্থ পর্বের আলোচনা হবে। আর আলোচনা করবেন আফ্রিকার দেশ লেসোথো প্রবাসী বিশেষজ্ঞ চিকিৎসক, কবি ও উপস্থাপক ডাক্তার মোবাশ্বের হাসান মাসুম। তিনি প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন, সেজন্যে বিশেষভাবে তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আপনারা গত তিনটি পর্ব থেকে প্যালিয়েটিভ কেয়ার, ক্যান্সার সহ আরও দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় কতটা ফলপ্রসূ তা বুঝতে পেরেছেন। ক্যান্সার সহ বিভিন্ন জটিল ও অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যু সজ্জায় আছে বাংলাদেশের প্রায় 6 লাখ মানুষ। তাদের ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা, কিভাবে তারা সেবা দিয়ে থাকেন, সে বিষয়ে আলোচনা হবে। আমাদের অতিথি এই চিকিৎসক, লেসোথো ক্যান্সার ক্লিনিকে প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। জনাব ডক্টর মোবাশ্বের হাসান মাসুম, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মোবাশ্বের হাসান মাসুম, আপনি তৃতীয় পর্বের আলোচনার শেষ দিকে ব্যথা নিয়ে আলোচনা করার কথা বলেছিলেন, তো সেদিন হাতে সময় না থাকায় আমরা বিষয়টি নিয়ে কথা বলতে পারিনি। আজকে আলোচনার শুরুতেই জানতে চাইব, ক্যান্সার রোগের ব্যথা উপশমে প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা কি?
অনেক ধন্যবাদ আপাতত এই প্রসঙ্গে তিনি আলোচনার অবতারণা করার জন্য যে তার অধিকারের কি ভূমিকা ক্যান্সারের চিকিৎসার জন্য। সাধারণত যে সমস্ত ক্যান্সার গুলো বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের বেশি নির্মল হয়, সেই ক্যান্সার গুলো রোগ নির্ণয় হওয়ার পরে রোগীর অন্যতম প্রধান উপসর্গ যদি দেখা যায় যে শরীরে প্রচন্ড ব্যথা হয়। আমি উদাহরণ দিলে বিষয়টা একটু বেশি পরিষ্কার হয়ে যায়। যেমন ধরুন একজন বয়স্ক রোগী প্রস্টেট ক্যান্সার ধরা পড়লো, পুরুষ রোগী প্রস্টেট ক্যান্সারের যে দেখা গুলো উপলক্ষণ করা যায় তা হচ্ছে পেটের নিচের দিকে মূত্রথলির কাছাকাছি প্রচন্ড ব্যথা হতে পারে, প্রস্তাব যখন মূত্র নালীতে বের হয়ে আসে সেই সময় প্রচন্ড ব্যথা হতে পারে, এবং তাছাড়াও পিঠে প্রচন্ড ব্যথা হবে যদি সেই প্রস্টেট ক্যান্সারের রোগীটির ক্যান্সার প্রস্টেট থেকে ছড়াতে ছড়াতে পিঠের যে মেরুদণ্ড সেখানে মেটাস্ট্যাটিক সেখানে ছড়িয়ে গেলে প্রচন্ড পিঠে ব্যথা হতে পারে, পায়ের উপরের অংশে ব্যথা হতে পারে, পায়ের নিচের অংশে, এবং কোথায় না মানে ক্যান্সার যখন ছড়িয়ে যেতে থাকে তখন শরীরের বিভিন্ন অংশে প্রচন্ড ব্যথা সৃষ্টি হতে পারে। রোগীটি যখন প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসার সেবার আওতায় চলে আসে তখন প্যালিয়েটিভ বিশেষজ্ঞ চিকিৎসক বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ব্যথা মাত্রা নির্ধারণকারী যে পিএটি রোগ আমরা বলি মেডিকেল পেইন স্কেল, সেই পিএটি দিয়ে প্রথমে ব্যথা নিরূপণ করা হয় যার মাত্রা হচ্ছে সর্বোচ্চ 10 এবং সর্বনিম্ন 0।
ক্যান্সারে ব্যথার একটা রেশিওর কথা বললেন আপনি, এবং সর্বোচ্চ ব্যথা 10 আর সর্বনিম্ন 0। তার মানে এই ব্যথা নিরূপণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে যদি আরো একটু বিস্তারিতভাবে বলেন।
10 হচ্ছে সবচেয়ে বেশি মাত্রায় ব্যথা, তারপরে 9, 8, 6, 5, 4 হাতে তো 10 পর্যন্ত অতিমাত্রায় ব্যথা, এবং 4 থেকে 6 পর্যন্ত বা 4 থেকে 7 পর্যন্ত হচ্ছে মধ্যম মাত্রায় ব্যথা, এবং 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে অতি নিম্ন মাত্রায় ব্যথা। বিভিন্ন মাত্রার ব্যথার নিরূপণ করেন প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি তিনি রোগীটিকে পরীক্ষা করবেন, রোগীর অন্যান্য উপসর্গের সাথে সাথে ব্যথাও নিরূপণ করে স্কেলটি সে ব্যবহার করে। স্কেলটি কিন্তু কোনো মানে দেখা যায় এমন স্কেল নয়, রোগীকে পরীক্ষা করার সময় ব্যথার বিষয়টি বুঝতে হয় প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ খুব সুন্দর এখানে খুব সুচারুভাবে এই ব্যথার মাত্রা তিনি ধারণ করেন।
ক্যান্সারের ব্যথা উপশমে প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোবাশ্বের হাসান মাসুমের আলোচনা শুনছেন আপনারা। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও আলোচনায় ফিরে এলাম। ডাক্তার মাসুম, ব্যথা নিরূপণের মাত্রা ঠিক হলো, এরপর আপনারা কি করে থাকেন?
চিকিৎসা কিনতে হবে দু রকমের, একই ওষুধ দুই ধরনের ব্যথার কাজ করবে না। দেখা যাচ্ছে কি যে যে রোগীর ব্যথার মাত্রা WHO পেন স্কেল অনুযায়ী 6/10 অর্থাৎ 6, সেই রোগীকে যদি আমরা যে ব্যথার ট্যাবলেট বা ব্যথার ওষুধ দিয়ে আমরা ব্যথাটা নিরূপণ করতে সক্ষম হব রোগীটির, কিন্তু সেই যা যে অন্য ব্যক্তি রোগীর কথা বললাম প্রস্টেট ক্যান্সারে যার ব্যথার মাত্রা 8, সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো ব্যথা কমাতে কোনোভাবেই কাজে আসবে না।
ডাক্তার মাসুম, ব্যথার মাত্রা অনুযায়ী আপনারা ওষুধ দিয়ে থাকেন, তো সর্বোচ্চ ব্যথার ক্ষেত্রে কি ধরনের ওষুধ আপনারা রোগীকে দিয়ে থাকেন?
এখন আমাদেরকে চিন্তা করতে হবে সেখানে অপিয়েট অ্যানালজেসিক বলে যে বিষয়গুলো, যেমন মরফিন গ্রুপের যে ওষুধগুলো সেগুলো ক্যান্সারের উচ্চমাত্রার ব্যথায় অত্যন্ত ভালোভাবে কাজ করে, তখন প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক এই ব্যথার মাত্রাকে নিরূপণ করে অতি উচ্চমাত্রার ব্যথার জন্য সেই মরফিন ধরনের যে ওষুধগুলো আছে সেগুলো যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে রোগীর শরীরের প্রয়োজন মতো সেই মরফিন জাতীয় ওষুধগুলো প্রয়োগ করে ব্যথা নিরূপণ করতে সক্ষম হন। এই মরফিন ওষুধের পাশাপাশি আরো কয়েকটি অন্যান্য ব্যথার ওষুধ রয়েছে।
আচ্ছা ডাক্তার মাসুম, এই ব্যথা কি শুধু শরীরে হয় নাকি অন্য কোথাও হতে পারে?
ব্যথা কিন্তু শুধু ক্যান্সার রোগীর শরীরেই নয়, ক্যান্সার যার হয় তার মানে উপস্থাপক বলছিলেন ১৪ দর্শক আপনারা শুনেছেন যে একটা উদ্বেগে তৈরি হয় যে আমি আমাদের ক্যান্সার হয়েছে এই চিকিৎসাটি যে আমি নিচ্ছি, কেমোথেরাপি নিচ্ছি বা রেডিয়েশন নিচ্ছি এবং প্যালিয়েটিভ কেয়ার নিচ্ছি, এটা আমার শরীরে কতটুকু কার্যকরী হবে, সেই বিষয়টি চিন্তা করতে করতে রোগী ভাবতে থাকে আমি হয়তো মৃত্যুবরণ করবো, এই
শুধুমাত্র ক্যান্সার চিকিৎসকের চিকিৎসাতে রোগীর রোগ নিরাময় খুব একটা ফলপ্রসূ হয় না বলে আপনি আপনার বক্তব্যে জানালেন, তাহলে করণীয় কি?
মনোরোগ বিশেষজ্ঞ এবং কাউন্সিলর যারা থাকেন, যারা মনোচিকিৎসায় মনোরোগ বিশেষজ্ঞদের সহায়তা করেন, সেই যে যারা কাউন্সিলিং দেন বা মানসিক বিষয়ের যত্ন নেন, তাদের একটি বড় অবদান রয়েছে এই ক্যান্সার রোগীদের দেখা নিরূপণে। তো একই সাথে একই সেশনে পরপর প্রথমে চিকিৎসক রোগীটির দেখা এবং অন্যান্য উপশম সুচারুভাবে নির্ধারণ করেন, তারপরে দেখার যে বিষয়টি আসে সেটি চিকিৎসা করেন ঔষধ দিয়ে, এবং রোগীর যে মানসিক যে অবসাদ, মানসিক যে অবস্থা নিজের দিকে যাচ্ছে, সেই অবসাদ থেকে রোগীকে বের করে আনার জন্য, সেই দেখা থেকে, মনের দেখা থেকে বের করার জন্য কাউন্সিলিং এর সাহায্য অত্যন্ত প্রয়োজন। কাউন্সিলর অবশ্যই একটি গাড়ি চালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য বা সমস্যা।
ডাক্তার মোবাশ্বের হাসান মাসুম, ক্যান্সার ব্যথা উপশমে প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা ও চিকিৎসা নিয়ে খুব সুন্দর করে আমাদের শ্রোতাদের বুঝিয়ে বললেন। তো প্যালিয়েটিভ কেয়ার নিয়ে চতুর্থ পর্বে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতাবন্ধুরা, যারা ক্যান্সারে আক্রান্ত হয়ে ব্যথায় কাতরাচ্ছেন, তারা যদি এই অনুষ্ঠানটি শুনে থাকেন, নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। তো আমাদের হাতে আজ আর সময় নেই, এ বিষয়ে আগামী আসরেও আমাদের এই বিশেষজ্ঞ চিকিৎসক কথা বলবেন, সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। সবাই ভালো ও সুস্থ থাকুন।
শুনছিলেন সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 13 জুলাই বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, বলেছেন স্পিকার প্রথম আলো। কলম্বোতে বিজয় উদযাপন করছেন বিক্ষোভকারীরা। বাংলাদেশ প্রতিদিন। বিএনপি নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের 1.5 ঘন্টার বৈঠক, কালের কণ্ঠ। মানব জমিনের শিরোনাম। জ্বালানি তেলের সঙ্গে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা আসছে। যুগান্তর লিখেছে, 17 জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি। ভারতের শিরোনাম, ফের প্রশ্ন নেতৃত্ব নিয়ে। বৃহস্পতিবার কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই ইউরোপ সফরে রাহুল। আজকাল গোতাবায়া পলাতক, শ্রীলঙ্কা জ্বলছে, জরুরি অবস্থা জারি, অস্থায়ী প্রেসিডেন্ট বিক্রমসিংহে, আনন্দবাজার পত্রিকা। দ্রৌপদী মুর্মু ভারতে শয়তানি দর্শনের প্রতিনিধি, কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের কয়েকটি খবরের বিস্তারিত। শ্রীলঙ্কা পরিস্থিতির খবর আজ বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনাম হয়ে উঠেছে। এ সম্পর্কে প্রথম আলোর কয়েকটি খবর তুলে ধরছি। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশের পার্লামেন্টারি স্পিকার। সংকটে জর্জরিত শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আজ দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেন। অনির্দিষ্টকালের জন্য এই জরুরি অবস্থা জারি হয়েছে বলে এক খবরে উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক সংকটের মুখে গণ আন্দোলনের মধ্যে গতকাল রাতে দেশ ছেড়ে পালান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গোতাবায়া দেশ ছেড়ে পালানোর কয়েক ঘন্টার মধ্যে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হল। এদিকে শ্রীলঙ্কার পরিণতির জন্য আমলাতন্ত্রের দায়ও কম নয়, প্রথম আলোর মতামত কলমে লেখা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোতে জনগণের মধ্যে গভীরভাবে গেড়ে বসা একটি ধারণা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বই সুশাসন ও অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। এখন যেমন শ্রীলঙ্কার বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন রাজনৈতিক নেতৃত্বের বদল হলেই জাদুর মতোই বর্তমান শাসন ব্যবস্থার যে সংকট সেটার অবসান হবে, এ কারণে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে সর্বদলীয় সরকারের দাবি জোরে সোরেই উচ্চারিত হচ্ছে। এটা অস্বীকারের কোনো উপায় নেই যে শ্রীলঙ্কার রাজনৈতিক নেতৃত্ব চলমান সংকটের জন্য অনেকাংশে দায়ী। আবার এটাও সত্য যে দ্বীপ রাষ্ট্রটির আমলাতন্ত্র তাদের দিক থেকে যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা পালন করেনি। রাজনৈতিক নেতৃত্ব সঠিক পথে যাতে থাকে সেজন্য যে দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন ছিল তা তারা দেয়নি। আর মানব জমিনের নির্বাচিত কলাম বেহুদা প্যাঁচাল, আফগানিস্তান থেকে পাকিস্তান, শ্রীলঙ্কার পর ব্রিটেন, কোন পথে বাংলাদেশের রাজনীতি, এ শিরোনামে লেখা হয়েছে বিশ্ব রাজনীতি এখন টালমাটাল, মুহূর্তেই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। নিকট অতীতে পাকিস্তান আর শ্রীলঙ্কা এর উৎকৃষ্ট উদাহরণ। গণতন্ত্রের সূতিকাগার ব্রিটিশ রাজনীতিতেও লেগেছে এর ঢেউ। অবশ্য এ অঞ্চলে শুরুটা হয়েছিল আফগানিস্তানে, তারপর পাশের দেশ পাকিস্তান, ওদিকে আগুন জ্বলে ওঠে শ্রীলঙ্কায়। এরই মধ্যে শ্রীলঙ্কাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। এবার আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে। রাজনীতির ক্ষেত্রে দেশ যেন দিন দিন পিছিয়ে যাচ্ছে। শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যতা সম্পূর্ণভাবে হারিয়ে যাচ্ছে রাজনীতি থেকে। এক দলের নেতার সঙ্গে আরেক দলের নেতা নেত্রীর এখন আর আগের মতো হৃদ্যতা নেই, অথচ একসময় দেশের রাজনীতিতে শিষ্টাচার উদাহরণ ছিল। এ মুহূর্তে দুই দলের নেতারা যেন একে অন্যের শত্রু। এ অবস্থায় কোন দিকে যাবে বাংলাদেশের অবস্থা? জ্বালানি তেলের সঙ্গে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা আসছে মানব জমিনের। এ খবরে লেখা হয়েছে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী ধারার মধ্যেই জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা আসছে। আন্তর্জাতিক বাজারে দাম অত্যধিক বাড়ায় দেশের বাজারেও জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, আমরা বলে আসছি প্রথম থেকেই যে তেলের দামে অ্যাডজাস্টমেন্টে যাব, আমরা নিজেদের অর্থ থেকে ভর্তুকি দিয়ে যাচ্ছি। অন্যদিকে আগামী মাসে বাড়ানো হতে পারে বিদ্যুতের দামও, তবে কত বাড়বে তা নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে পর্যালোচনা চলছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দ্রৌপদী মুর্মু ভারতে শয়তানি দর্শনের প্রতিনিধি, কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক দেশজুড়ে। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে দ্রৌপদী মুর্মু মানুষ হিসেবে ভদ্র, কিন্তু তিনি ভারতের শয়তানি দর্শনের প্রতিনিধি। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা অজয় কুমার। তার মতে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদীকে আদিবাসীদের প্রতীক হিসেবে দেখা ঠিক নয়। স্বাভাবিকভাবেই এমন বিতর্ক ঘিরে বিতর্ক ঘনিয়েছে। তার এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দৈনিকটির অপর এক খবরের শিরোনাম, জয় ভারত জয় বাংলা, দ্রৌপদীর মুখে মমতার স্লোগান, হতবাক রাজ্য বিজেপি নেতারা। এ খবরে লেখা হয়েছে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর মুখে মমতা দিদির স্লোগান, হতভম্ব রাজ্য বিজেপি নেতারা। দ্রৌপদীর গলায় মমতার স্লোগান নিয়ে রাজনৈতিক মহলেও এদিন জোর জল্পনা শুরু হয়েছে। ফের প্রশ্ন নেতৃত্ব নিয়ে বৃহস্পতিবার কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউরোপ সফরে রাহুল। আজকালের এশিয়র নামের খবরে লেখা হয়েছে সমালোচনা আগেও হয়েছে এবারও শুরু হল বলে। কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউরোপ সফরে চলে গেলেন রাহুল গান্ধী। আগামী সোমবারে আবার রাষ্ট্রপতি নির্বাচন, তার আগে বৃহস্পতিবার কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হবে, আর সেই বৈঠকে অনুপস্থিত থাকবেন রাহুল। আর তাই দলের গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই এই বিদেশ সফর রাহুলের নেতৃত্ব নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
ইন্নামা আল-কুরআনু কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা সুরা নাজমের 18 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। সে আলোচনার ধারাবাহিকতায় আজ আমরা এই সুরার 19 থেকে 30 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমে সুরা নাজমের 19 থেকে 23 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুজ যিকরু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দীযা إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى
তোমরা কি লাত ও উজ্জা মূর্তিগুলো দেখেছ এবং তৃতীয় আরেকটি মূর্তি মানাত? তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত এবং আল্লাহর জন্য কন্যা সন্তান যা তোমরা নিজেদের জন্য চাও না? তাহলে এটা তো খুবই অন্যায় ভাগ বাটোয়ারা। এই মূর্তিগুলো কিছু নামমাত্র যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা রেখেছ, যাদের সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। মুশরিকরা তো কেবল অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াত এসেছে।
এই আয়াতগুলোতে মক্কার মূর্তি পূজকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিশ্বাসকে চ্যালেঞ্জ করা হয়েছে। বলা হচ্ছে, তোমরা একদিকে এসব মূর্তিকে ফেরেশতা তুল্য মনে করে তাদের পূজা করছ এবং অন্যদিকে ফেরেশতাদেরকে মনে করছ আল্লাহর কন্যা। অথচ প্রথমত আল্লাহর কোনো সন্তান নেই, দ্বিতীয়ত ফেরেশতারা আল্লাহর সন্তান নয় এবং তৃতীয়ত ফেরেশতাদের মধ্যে মানুষের মতো নারী পুরুষ ভেদাভেদ নেই। প্রক্ষান্তরে তোমরা নিজেদের কন্যার সন্তান হলে সেটিকে লজ্জা ও কলঙ্কজনক মনে করছ, এমনকি কন্যার সন্তানকে জীবিত কবর দিতেও কুণ্ঠাবোধ করছ না। এমতো অবস্থায় তোমরা ফেরেশতাদেরকে কিভাবে আল্লাহর কন্যা মনে করছো? তোমাদের কাছে কি এর পক্ষে কোনো প্রমাণ আছে, নাকি তোমরা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েছ? অর্থাৎ তোমাদের পূর্বপুরুষরা এ কাজ করেছে বলেই তোমরাও তা বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছ। তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর খোঁজ পেতে চাও, তাহলে তিনি তোমাদের কাছে সর্বশেষ নবীকে কেতাব সহ পাঠিয়েছেন। তোমরা যদি তাকে অনুসরণ করো, তাহলে সঠিক পথের দিশা পাবে।
এবারে সুরা নাজমের 24 থেকে 26 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আমলিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাত ওয়াল উলা ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়াযনাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা।
মানুষ যা চায় তাই কি সে পায়? বস্তুত আল্লাহ পরকাল আর ইহকালের মালিক, আর আকাশে কতই না ফেরেশতা আছে কিন্তু তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। তবে কাজে আসবে যদি তিনি অনুমতি দেন, যার জন্য আল্লাহ ইচ্ছে করবেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট।
এই আয়াতগুলোতে বলা হচ্ছে, মুশরিকরা ফেরেশতাদের শাফাত বা সুপারিশ পাওয়ার আশায় তাদের উপাসনা করত, অথচ তাদের আরো বহু কল্পিত ও ভিত্তিহীন আকাঙ্ক্ষার মতো এই আশাটিও কোনোদিন বাস্তবায়িত হবে না, কারণ ইহকাল ও পরকালের সবকিছু একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় পরিচালিত হয়, মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী নয়। নিঃসন্দেহে মানুষ আশা নিয়ে বেঁচে থাকে এবং আশা হচ্ছে তার চেষ্টা, প্রচেষ্টা এবং উন্নতি অগ্রগতির অনুপ্রেরণাদায়ক শক্তি। যদি আশা না থাকত তাহলে মানুষ কোনো কাজ করতে পারত না এবং পৃথিবীর সকল ক্রিয়াকলাপ স্থবির হয়ে পড়ত। অবশ্য মানুষকে তার যোগ্যতা, প্রতিভা, পরিবেশ, পারিপার্শ্বিকতা অনুযায়ী আশা করতে হবে। মানুষের এমন কোনো আশা করা উচিত নয় যা তার পক্ষে করা সম্ভব নয়। যদি কেউ সেরকম আশা করে তবে তাকে হতাশ হতে হবে। এই আয়াতগুলোতে ভিত্তিহীন ও কাল্পনিক আশা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই তিন আয়াতের শিক্ষণীয় বিষয়টি হচ্ছে, এক, বুদ্ধিবৃত্তি ও ঐশী বাণীর প্রতি ভ্রূক্ষেপহীনতা এবং কল্পনার জগতে গা ভাসিয়ে দিয়ে অসার আশায় বুক বাঁধার কারণে মানুষ ইহকাল ও পরকালে আল্লাহ তালার দয়া ও অনুগ্রহ থেকে বঞ্চিত হয়। আল্লাহ তালার ঘনিষ্ঠ ফেরেশতারা যদি তাঁর ইচ্ছা ছাড়া কারো জন্য সুপারিশ করার অধিকার না রাখে তাহলে নিষ্প্রাণ মূর্তির কাছ থেকে মানুষ কিভাবে সুপারিশ পাওয়ার আশা করে?
এবারে এই সুরার 27-30 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمُّونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ الْأُنْثَى وَمَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا فَأَعْرِضْ عَمَّنْ تَوَلَّى عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا ذَلِكَ مَبْلَغُهُمْ مِنَ الْعِلْمِ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنْ اهْتَدَى
যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে, অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা শুধু অনুমানের অনুসরণ করে, আর সত্যের মোকাবেলায় অনুমানের কোনো মূল্য নেই। অতএব যে আমার স্মরণে বিমুখ এবং যে শুধু পার্থিব জীবনী কামনা করে তাকে এড়িয়ে চলুন, এটাই তাদের জ্ঞানের শেষ সীমা। নিশ্চয় আপনার রব তিনিই ভালো জানেন কারা তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভালো জানেন কারা হেদায়াত প্রাপ্ত।
আমরা এর আগেও বলেছি, মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকে বিশ্বজগতের স্রষ্টা বলে জানত, কিন্তু কিয়ামত দিবস এবং সেখানকার পুরস্কার ও শাস্তির প্রতি তাদের কোনো বিশ্বাস ছিল না। এ কারণে এই আয়াতগুলোতে বলা হচ্ছে, যারা আল্লাহর নামে এসব কুসংস্কার চাপিয়ে দেয় এবং এই ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে মূর্তি পূজা করে তারা পরকালে বিশ্বাস করে না এবং নিজেদের কৃতকর্মের পরিণতির ব্যাপারেও তারা সম্পূর্ণ উদাসীন। পরের আয়াতে মানব সমাজের একটি ক্ষতির প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, সৃষ্টি ও পরকাল সম্পর্কে বহু মানুষের বিশ্বাস তাদের ধারণাপ্রসূত, অথচ তাদের উচিত ছিল বিষয়গুলো সম্পর্কে সঠিক তথ্য জানা এবং জেনে বুঝে এসব বিষয়ে ইমানি চেতনা ঠিক করা।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইউক্রেনে তারা মার্কিন নির্মিত হারপুন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। গতকাল রাশিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে যে দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলে হামলা চালিয়ে রুশ সেনারা জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্রের কয়েকটি ইউনিট ধ্বংস করে। কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে এই হারপুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। ফ্রান্সের জিরোন্দে জঙ্গলে যে ভয়াবহ দাবানলের তাণ্ডব চলছে তা নিয়ন্ত্রণে আনা ফায়ার ফাইটারদের জন্য কঠিন হয়ে পড়েছে। ফরাসি সরকারের পক্ষ থেকে আজ বিবৃতি দেওয়া হয়েছে, দাবানলের এরই মধ্যে জিরোন্দ জঙ্গলের 800 হেক্টর জমি পুড়ে ছাই হয়েছে। দাবানলের কারণে ওই এলাকা থেকে অন্তত 150 মানুষকে সরিয়ে নিতে হয়েছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ভৌগোলিক অখণ্ডতা বিনষ্টের সামান্যতম পদক্ষেপেরও যাওয়া হবে ভয়াবহ, ইরানি প্রেসিডেন্ট রাইসির কড়া হুঁশিয়ারি। আমেরিকা ও তার মিত্ররা রাশিয়ার সঙ্গে যুদ্ধের দ্বার প্রান্তে, বলছে মস্কো। পরমাণু যুদ্ধের সতর্কতা জানালেন জাখারোভা। শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে, আশ্রয় নিয়েছেন মালদ্বীপে এবং আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জিয়েন লুইসের সঙ্গে বিএনপির বৈঠক। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দেব। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আর ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.